ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা, আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। কূটনীতির মূল্যায়ন এবং ইসলামী প্রজাতন্ত্রের মধ্যে ক্ষমতার সীমাবদ্ধতা বিষয়ক ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের একটি রেকর্ড ফাঁস হয়েছে। এতে দেশের ধর্মভিত্তিক শাসনতন্ত্রের অভ্যন্তরে বিরল কিছু বিষয় উঠে এসেছে। পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রকাশের ফলে ইসলামী প্রজাতন্ত্রের মধ্যে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইরানে কর্মকর্তারা সাবধানতার সঙ্গে কথা বলেন, কারণ তাদেরকে পর্যবেক্ষণ করে দেশের রাজনৈতিক পরিবেশ এবং শক্তিশালী আধাসামরিক রেভলিউশনারি গার্ড, যা দেশের সুপ্রিম লিডারের তত্ত্বাবধানে থাকে। 18 জুন অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশমন্ত্রী জাভাদ জারিফ একজন সম্ভাব্য প্রার্থী। ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি সম্পর্কিত আলোচনার সময় তাঁর এই মন্তব্য ফাঁস হয়। সোমবার ভারতে 3.5 লাখেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটি এখন এই মহামারীর বিপর্যয়ের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কাজ করছে। এই ঢেউ দেশের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, হাসপাতালগুলো সক্ষমতা ছাড়িয়ে রোগীর ভিড়ে পূর্ণ হয়েছে এবং নতুন রোগী নিতে অক্ষম। দেখা দিয়েছে অক্সিজেন সংকট। সোমবার একদিনে মারা গেছে 2,812 জন। একদিনে মারা যাওয়ার ভারতে এটি সর্বোচ্চ রেকর্ড। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার শেষ হতে চলা লকডাউন বাড়ানো হয়েছে আরো 1 সপ্তাহের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তার মাসিক রেডিও বক্তৃতায় ভারতীয়দেরকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইন্দোনেশিয়ায় নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর চলমান সংঘর্ষে একজন ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছেন। ইন্দোনেশিয়ার পূর্বতম প্রদেশে বিদ্রোহীরা 3টি বিদ্যালয়ে আগুন ধরিয়ে এক শিক্ষককে গুলি করে হত্যা করবার পর 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ অব্যাহত থাকে। বিদ্রোহীদের সাথে গোলাগুলির এক পর্যায়ে গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গুষ্টিপুতু ড্যানি নগ্রাহ একটি গ্রামে টহল দেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। চীনা চলচ্চিত্র নির্মাতা ক্লো ঝাও এবার সেরা ছবির জন্য অস্কার পুরস্কার পেয়েছেন। নোম্যাডল্যান্ড চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কার পেলেন। ক্লো ঝা প্রথম এশিয়ান এবং দ্বিতীয় নারী যিনি সেরা পরিচালকের জন্য একাডেমি পুরস্কার পেলেন। নোম্যাডল্যান্ড তারকা ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতলেন, এটি তাঁর দ্বিতীয় অস্কার পুরস্কার। 2018 সালে 3 বিলবোর্ডস আউটসাইড এবিং মিজৌরিতে অভিনয় করে তিনি প্রথমবার অস্কার পান। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যান্টনি হপকিন্স দ্য ফাদার ছবিতে স্মৃতিচারণের লড়াই করার চরিত্রে অভিনয় করে, যা সেরা চিত্রনাট্যেরও পুরস্কার জেতে। সাধারণত লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অস্কার। এবার করোনা ভাইরাস মহামারী জনিত কারণে পুরস্কার অনুষ্ঠানটি শহরের ইউনিয়ন স্টেশন ট্রানজিট হবিতে স্থানান্তরিত করা হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে যে কোনো মুহূর্তে অক্সিজেন সংকট সৃষ্টি হতে পারে। ভারতে অক্সিজেন সংকট দেখা দেয় বাংলাদেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ভারত থেকেই বেশিরভাগ অক্সিজেন আমদানি করে। গত 4 দিন কোনো অক্সিজেনবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। এ সংক্রান্ত একটি রিপোর্ট শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর কাছে।
বাংলাদেশে যে কোনো মুহূর্তে অক্সিজেন সংকট সৃষ্টি হতে পারে। ভারতে অক্সিজেন সংকট দেখা দেয় বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ ভারত থেকেই বেশিরভাগ অক্সিজেন আমদানি করে থাকে। গত 4 দিনে কোনো অক্সিজেনবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। লিন্ডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে তরল অক্সিজেন আমদানি করে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায় দেশে বর্তমানে অক্সিজেনের চাহিদা 150 টন। লিন্ডে বাংলাদেশ সরবরাহ করছে 80 টন এবং স্পেক্ট্রা সরবরাহ করছে 38 টন। দুটি প্রতিষ্ঠান নিজস্ব প্ল্যান্টে অক্সিজেন উৎপাদন করে, পাশাপাশি তারা ভারত থেকেও আমদানি করে থাকে। ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যেতে পারে এই আশঙ্কা থেকে স্বাস্থ্য অধিদপ্তর চুক্তিবদ্ধ 2 প্রতিষ্ঠানের বাইরে দেশীয় আরো 3টি প্রতিষ্ঠানের সঙ্গে অক্সিজেন পেতে যোগাযোগ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ফরিদ হোসেন মিয়া বলেন, এখন পর্যন্ত সর্বাবস্থায় কোনো বিঘ্ন হয়নি। বিকল্প কোনো দেশ থেকে অক্সিজেন আনার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই। সংশ্লিষ্টরা বলছেন, কোভিড পরিস্থিতির আগে দেশে দৈনিক 100 টন মেডিকেল গ্রেড অক্সিজেনের চাহিদা ছিল। কোভিড রোগীদের সংখ্যা বাড়ায় হাইফ্লোর নাজাল ক্যানোলা ভেন্টিলেটর আইসিউর চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদা বেড়ে গেছে। লিন্ডে বাংলাদেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অক্সিজেনের বড় অংশ সরবরাহ করে। এর মধ্যে নারায়ণগঞ্জে অবস্থিত প্লান্ট থেকে 60 টন এবং চট্টগ্রামে অবস্থিত প্লান্ট থেকে 20 টন অক্সিজেন উৎপাদন করে। লিন্ডে বাংলাদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারত থেকে আমদানি বন্ধ হলেও নিজস্ব উৎপাদন বাড়িয়ে তারা সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। ওদিকে ভারত থেকে আসা 10 জন করোনা রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে লাপাত্তা হয়ে গেছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসা এই রোগীদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় বিষয়টি স্বীকার করেছেন।
ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে যে সকল কোভিড পজিটিভ পেশেন্ট আমাদের হাসপাতালে এসেছিল, তাদের ভিতর থেকে 10 জন পেশেন্ট কাউকে না বলে পালিয়ে গিয়েছে।
গত 24 ঘন্টায় করোনায় আরো 97 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন 3,306 জন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান বিধিনিষেধ আরো 1 সপ্তাহ বহাল রাখার নতুন সিদ্ধান্ত হয়েছে। 28 এপ্রিলের পরবর্তী 7 দিন এই বিধিনিষেধ কার্যকর থাকবে। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারী থেকে দ্রুত উত্তরণে উন্নত বিশ্বের সহযোগিতা কামনা করেছেন। জাতিসংঘে এসকেপের 77তম অধিবেশনে ধারণকৃত এক বক্তৃতায় চলমান করোনা সংকট থেকে মুক্তি পেতে 4 দফা প্রস্তাব তুলে ধরেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার জন্য ভারতের নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করেছে মাদ্রাজ হাইকোর্ট। এ বিষয়ে একটি রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সহকর্মী দীপঙ্কর চক্রবর্তী।
মাদ্রাজ হাইকোর্ট আজ দেশে করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়িয়ে পড়ার জন্য ভারতের নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করেছে। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জির নেতৃত্বাধীন বেঞ্চ অত্যন্ত কঠোর ভাষায় বলেছে, ভোটের আগে ও পরে প্রশাসনিক সমস্ত দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের অধীনে, অথচ আপনারা কোনোরকম করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ না করে যথেচ্ছভাবে নির্বাচনী মিছিল, সমাবেশ ও জনসভা হতে দিয়েছেন। তার ফলে সর্বত্র করোনাবিধি লঙ্ঘিত হয়েছে এবং এই মারাত্মক ভাইরাস সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। আপনাদের কর্মকর্তাদের এই অবিবেচক আচরণের ফলে আজ আমরা এই সাংঘাতিক অবস্থার মধ্যে পড়েছি, এজন্য তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ পর্যন্ত আনা যায়। মাদ্রাজ হাইকোর্ট বলেছে, এখন কেবল সবরকম সাবধানতা অবলম্বন করে বেঁচে থাকাটাই আসল, বাকি সব কিছু গৌণ। অবিলম্বে জানান করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য আপনারা কী কী ব্যবস্থা নিয়েছেন, তা নয়তো আমরা ভোট গণনা বন্ধ করে দেব। প্রসঙ্গত উল্লেখ করা যায়, এই পরিস্থিতিতে 8 দফায় ভোট নেওয়ার বিপদ সম্পর্কে বারবার করে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বহুবার কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে যে এই অবস্থায় এত দফায় ভোট করলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি, কিন্তু নির্বাচন কমিশন সেই আবেদনে কান দেয়নি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তুরস্কের বিরোধী দলগুলোর দাবি যে এরদোয়ান সরকার তুরস্কের মুদ্রা লিরাকে রক্ষার্থে $12,800 কোটি অপব্যবহার করেছে এবং সেই কারণে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে পারেন। সমগ্র তুরস্ক জুড়ে প্রধান বিরোধী দলীয় দপ্তর প্রকাণ্ড ব্যানারে শোভা পাচ্ছে স্লোগান, $12,800 কোটি কোথায়। পিপুলস রিপাবলিকান পার্টি বা CHP তাদের বিজ্ঞাপনী ভ্যানে এবং বিলবোর্ডের সহায়তায় সমগ্র দেশ জুড়ে এই প্রশ্ন রাখছে, কোথায় সেই $12,800 কোটি। ইস্তাম্বুলের গভর্নর এসব ব্যানার নামিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ এসব ব্যানার কোভিড নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে। ভিডিওতে রাতের অন্ধারে পুলিশ বাহিনীকে এসব ব্যানার সরিয়ে নিতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ভাইরালই শুধু হয়নি, জনগণের কৌতূহল আরো বাড়িয়ে তুলেছে। সামরিক পোশাকে সজ্জিত জঙ্গিরা উত্তর পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ায় একটি সামরিক ঘাঁটিতে হামলা এবং গুড়িয়ে দিয়ে 30 জনের অধিক সেনাকে হত্যা করেছে। হামলাকারীরা আইসিস দলের আঞ্চলিক অঙ্গ সংগঠনের সদস্য বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় লোকজন রয়টার মাধ্যমকে জানিয়েছেন, জঙ্গিরা বর্নো রাজ্যের মাইনক শহরের ঘাঁটিতে রবিবার হামলা চালায়। এবছর নাইজেরিয়াতে বর্ধিত নিরাপত্তাহীনতার কারণে বহু সেনা এবং সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মাত্র 1 মাস আগেই উত্তর পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ায় ইসলামী উগ্রবাদীদের 4টি হামলায় 30 জন সেনা প্রাণ হারান। সামরিক সূত্র থেকে বলা হয়েছে, তারা এই হামলার ব্যাপারে এক বিবৃতি প্রকাশ করবে। তবে কোনো মন্তব্য করতে অস্বীকার করে। এই ছিল বিশ্ব সংবাদে আজ প্রধান খবরগুলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি রাজধানী ঢাকার আরমানি টোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির জন্য সরকারের অবহেলাকে দায়ী করেছে। টিআইবি এক বিবৃতিতে এমন মন্তব্য করে বলেছে, পুরানো ঢাকা থেকে রাসায়নিকের কারখানা, গুদাম এবং দোকান না সরানোর ব্যাপারে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, নিমতলী ও চুরিহাট্টার মতো মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরও রাজনৈতিক সদিচ্ছা অভাবে পুরানো ঢাকা থেকে রাসায়নিক স্থাপনাগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয় নাই। কতিপয় মহলের যোগসাজস ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে আবাসিক এলাকায় অবৈধভাবে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম, কারখানা ও ব্যবসা টিকিয়ে রাখা হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। টিআইবি বলেছে, নিমতলী ও চুরিহাট্টা অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা সম্ভব না হওয়ায় আরমানি টোলার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নিমতলীর তদন্ত কমিটি ও টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে জবাবদিহিতার আওতায় আনতে হবে জরুরি ভিত্তিতে। পুরানো ঢাকার রাসায়নিক স্থাপনাগুলো সরিয়ে নিতে উচ্চ আদালত থেকে নির্দেশনা থাকলেও তা গত 11 বছরে সরকার বাস্তবায়ন করেনি বলে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সিদ্ধান্ত নির্দেশনা প্রতিপালন না করার পাশাপাশি আদালত অবমাননা করেছে। গত শুক্রবার ভোরে আরমানি টোলার ছয়তলা হাজি মিশন অঞ্চলের নিচতলার রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জন প্রাণ হারিয়েছেন। পুলিশ এ ঘটনার জন্য দায়ী সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
সপ্তাহ তিনেক আগেও দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ঘোরাফেরা করছিল 1 লক্ষের আশেপাশে। অথচ এই 3 সপ্তাহে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গেল যে দেশে আক্রান্তের সংখ্যা বিশ্ব রেকর্ড গড়ে পৌঁছে গেল 3.5 লক্ষের বেশি। এই সংখ্যাটা দেশের তো বটেই, গোটা বিশ্বে সর্বকালের সর্বোচ্চ। এর আগে কোনো দেশে একদিনে আক্রান্ত 3.5 লক্ষের ধারে কাছেও যায়নি। অন্যদিকে কাঁপুনি ধরাচ্ছে দেশের মৃতের পরিসংখ্যানও, দেখতে দেখতে সেটাও প্রায় 3000-এর দোরগোড়ায়। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আপাতত মৃতের সংখ্যা 1,95,123 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় 2,812 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই বেশি। এই নিয়ে টানা 5 দিন রেকর্ড গড়ল দেশের মৃত্যুর সংখ্যাও। পরমাশিস ঘোষটায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
করোনা মহামারী থামবার কোন লক্ষণ দেখা যায়নি। বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে। অকারণে বাইরে বেরোনো চলবে না। ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমার সঙ্গে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে যুক্ত হয়েছেন প্রফেসর অমিতাভ বসু। কাজ করছেন এই মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কনসালটেন্ট হিসেবে, পরামর্শক হিসেবে। আমরা জানি যে COVID-19 করোনা ভাইরাস পুরো দুনিয়া জাহান জুড়ে একেবারে বিপর্যস্ত অবস্থায় ফেলে দিয়েছে মানুষকে। জীবন একেবারে জেরবার হয়ে যাচ্ছে। তো শোনা যাচ্ছে, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে ভারতে এই মুহূর্তে এটা আরো বাড়ছে, সংক্রমণও বাড়ছে, মৃতের সংখ্যাও বাড়ছে। তো ঠিক কি কারণে এটা হচ্ছে বলে আপনি মনে করেন প্রফেসর বসু?
দেখুন, এখন বর্তমান যা অবস্থা ভারতে, দৈনিক প্রায় 3 লক্ষের উপর মানুষ সংক্রমিত হচ্ছে COVID-19 বা COVID-19। ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে ভারতে, ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারিতেও মোটামুটি একটা সুস্থির পরিস্থিতি হয়েছিল। কিন্তু আমার এটা ব্যক্তিগত ধারণা, মাঠে ঘাটে ঘুরে যা দেখেছি, যে মানুষ অনেকখানি, যাকে আমরা পরিভাষায় বলবো, ক্যাজুয়াল হয়ে পড়ে। অর্থাৎ মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন বা অযথা বাড়ির বাইরে বেরোনো, সেগুলো, সেই নিয়মাবলীগুলো মানে না। একথা সত্যি যে ভারতের মতো জনবহুল দেশে সোশ্যাল ডিস্টেন্সিং, বিশেষ করে শহরাঞ্চলে, মুশকিল। কিন্তু মাস্ক বা অযথা শপিং মল, বাজার, রেস্টুরান্ট, হোটেল ভিড় করা, এটা বোধহয় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমার জানাশুনো বেশ অনেকেই আছেন যারা আক্রান্ত হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে বেড়াবার ফেরার পর, অতএব যে কথাটা আমি বললাম সেটা কিন্তু বাস্তবেও মিল আছে। এছাড়া আরেকটা জিনিস দেখতে হবে, যে আমাদের দেশের যে জনসংখ্যা, সেই তুলনায় ভ্যাকসিনেশনটা এখন অবধি হয়ে ওঠেনি। এই দুটো কারণেই কোভিডের আবার পুনরাগমন বলুন বা যাই বলুন, একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন।
জি, আপনি এই যে বললেন যে ভ্যাকসিনেশনের প্রাপ্যতা, লভ্যতা খুব সহজ না এই মুহূর্তে ভারতে, সেই সঙ্গে আবার আমরা বিভিন্ন সূত্রে জানতে পারলাম যে অক্সিজেনেরও একটু অভাব দেখা দিয়েছে, এই দিকটা একটু আলোকপাত করবেন?
হ্যাঁ, অক্সিজেনেরও অভাব দেখা দিয়েছে মহারাষ্ট্র, দিল্লিতে বিশেষ করে, এবং শোনা যায় যে কলকাতাতেও কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এর কারণ একটা হচ্ছে যে যে সংখ্যায় মানুষ আক্রান্ত হচ্ছে, সেই সংখ্যায় হাসপাতালগুলিতে অক্সিজেনের বা অক্সিজেন সরবরাহ সেই সংখ্যায় নেই, এটা একটা কারণ। এবং এটা বলা যেতে পারে যে অক্সিজেনের যে উৎপাদন, সেই উৎপাদন যত সংখ্যক রোগীর হচ্ছে সেই সংখ্যক রোগীর মতো নয়, কেননা শুধু তো কোভিড ক্ষেত্রেই যে অক্সিজেন লাগে তা নয়, নন কোভিড ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অক্সিজেন লাগে। এক, দুই, অক্সিজেনের সরবরাহ কিন্তু শুধু মেডিকেল বা স্বাস্থ্যের প্রাঙ্গণেই নয়, সেটা শিল্পের দিকেও আছে। কিন্তু মূল হচ্ছে যে অক্সিজেনের যে উৎপাদন এবং তার যে সরবরাহ, সেটা যে পরিমাণ চাহিদা তার সাথে অনেক খাটা ফারাক হয়ে যাচ্ছে বলে এই অক্সিজেনের একটা শর্টেজ বা অপ্রতুলতা দেখা যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে অক্সিজেনের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, সেখানেও একটু ঘাটতি আছে, যার ফলে অক্সিজেন আপনারা দেখেছেন যে বায়ুসেনা এয়ারলিফট করে মহারাষ্ট্রে পৌঁছে দিচ্ছে।
তো আমরা আশা করব পরিস্থিতির উন্নতি হবে, শুধু পশ্চিমবঙ্গ না, শুধু ভারত না, সারা দুনিয়া জুড়ে সব মানুষের এই জেরবার অবস্থা থেকে মুক্তি আসবে। এই প্রত্যাশার মধ্যে দিয়ে আজকের আলোচনার এখানেই ইতি টানছি। প্রফেসর অমিতাভ বসু, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন। দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখলেন, দেখছেন, তাদের সবাইকে তাদের সময়ের জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
নমস্কার। আনিস আহমেদ একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
গত বছর মিনিয়াপলিসে 46 বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে পুলিশ হত্যা করলে গোটা বিশ্বেই ব্ল্যাক লাইভস ম্যাটার, অর্থাৎ কৃষ্ণাঙ্গ জীবনেরও মূল্য আছে শীর্ষক প্রতিবাদ ছড়িয়ে পড়ে, এবং অবিচার, বর্ণবাদ ও ঔপনিবেশিক ইতিহাস খতিয়ে দেখার দাবি ওঠে। সুতরাং ফ্লয়েডের হত্যাকারী সাবেক পুলিশ ডেরেক শভিনকে দোষী সাব্যস্ত করে দেয়া রায়। বিশ্বজুড়ে এই পরিবর্তন সাধনের দাবিতে কি প্রভাব রাখতে পারে সে নিয়ে এই প্রতিবেদনটি লন্ডন থেকে পাঠিয়েছেন হেনরি রিজভেল। মিনিয়াপলিসের রাস্তা থেকে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল ক্ষোভ এবং তা বিশ্বব্যাপী পরিবর্তনের পক্ষে শক্তি হয়ে দাঁড়ায়। তবে প্রশ্ন হচ্ছে সাবেক পুলিশ ডেরেক শভিনের বিরুদ্ধে হত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় সুবিচার পাওয়া গেল কি? ব্রিটেনের ব্রিটিশ রেশিয়াল ইকুইলিটির একজন সক্রিয়বাদী শোলা মস শোকবামিমু বলছেন,
এটি হচ্ছে সঠিক দিকে পদক্ষেপ, কিন্তু আমাদের সত্যিকারের সংস্কার করতে হবে। বর্ণবাদের সংস্কার করা যায় না, শ্বেতাঙ্গদের আধিপত্যের সংস্কার করা যায় না।
তবে শত শত বছরের ঔপনিবেশিক ইতিহাসে যে বর্ণবাদের শেকড় গ্রথিত তাকে নির্মূল করা প্রশ্ন সাপেক্ষ বিষয়। ব্রিটেনে ভাস্কর্যগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যেমন ব্রিস্টলে দাস ব্যবসায়ী এডওয়ার্ড কলস্টনের স্মৃতিতে তৈরি মূর্তি ভেঙে ফেলা হয়। শিল্পী হেলেন উইলসন রো সে জায়গায় আঁকেন জর্জ ফ্লয়েডের ছবি। এই সক্রিয়বাদী শিল্পী বলছেন,
এই আরেকজন কৃষ্ণাঙ্গ ভাই জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে ডেরেক শভিনের দোষী সাব্যস্ত। আমেরিকায় কৃষ্ণাঙ্গ জনগণ এবং আমাদের জন্য এটা যদিও বিজয়, আমাদের আরো অনেকটা পথ যেতে হবে এবং আমরা এখানেই থেমে থাকতে পারি না।
2016 সালে মার্ভিন রিস ব্রিস্টলের মেয়র পদে নির্বাচিত হন। তিনি হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ যিনি প্রধান কোন ইউরোপীয় শহরের মেয়র পদে অধিষ্ঠিত হন। তিনি বলছেন,
এই চিত্র এই কাহিনী কৃষ্ণাঙ্গ লোকদের ঘিরে যে তারা হুমকি স্বরূপ এবং যদিও বিশেষত অপরাধের বিচার ব্যবস্থায় তারা মূল্যহীন, আসলে গোটা সমাজেই আমাদের কাছে এখনো তাদের জীবনের কোনো মূল্য নেই। তাই কয়েক শতাব্দী থেকে চলে আসা এই ধারণাকে আমরা কিভাবে অতিক্রম করব সেটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ এবং আমরা মনে করি না সেটার কোনো সহজ উত্তর আছে।
2016 সালে মাত্র 24 বছর বয়সী আদামা ট্রাওর ফ্রান্সে পুলিশ হেফাজতে থাকার সময় মারা যান। ট্রাওরের পরিবার বলছে পুলিশ যখন তাকে চেপে ধরে তাকে কার্যত শ্বাসরুদ্ধ করে মারা হয়। পুলিশ অবশ্য দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করছে। কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি এবং তদন্ত এখনো চলছে। গত বছর ফ্রান্স জুড়ে জর্জ ফ্লয়েড এবং আদামা ট্রাওরের ব্যাপারে সুবিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এই দুটি ঘটনার মধ্যে একটা বড় রকমের পার্থক্য রয়েছে। যেমনটি আদামা ট্রাওরের বোন আশা ট্রাওর বলছেন,
স্পষ্টতই যদি সেটার কোনো ভিডিও থাকতো পরিস্থিতি তখন অন্যরকম হতো। কোনো ভিডিও নেই, ফ্রান্সে এবং গোটা বিশ্বে এমন কোনো ঘটনা আছে যার কোনো ভিডিও করা নেই। এই সব ঘটনার শিকার ব্যক্তিদের ব্যাপারে আমাদের কি করা উচিত?
দক্ষিণ আফ্রিকায় যারা কৃষ্ণাঙ্গদের এলাকায় বসবাস করেন তারা বলছেন সেখানে পুলিশের নৃশংসতা প্রাত্যহিক ব্যাপার, যদিও তা সবসময় বর্ণবাদের সঙ্গে সম্পর্কিত নয়। ডাইভার্সিটি বিষয়ক সক্রিয়বাদী ও প্রশিক্ষক আসান্দা গোয়াশেং বলছেন, জর্জ ফ্লয়েডের মৃত্যু গোটা জাতিকে নাড়া দেয় যে জাতি একসময় বর্ণ বৈষম্যের শিকার হয়েছিল।
গ্লোবালি উই ফিল দ্য ইয়োক অফ হোয়াইট সুপ্রিমেসি,
বিশ্বব্যাপী আমরা শ্বেতাঙ্গ আধিপত্যের জোয়ালে বাঁধা। কালো মানুষ হিসেবে আমরা আমাদের গলায় চেপে রাখা তাদের পা অনুভব করি। সুতরাং যখন এইরকম ঘটনা ঘটে তখন তা স্বভাবতই বড় হয়ে দেখা দেয় এবং আমাদের স্মরণ করিয়ে দেয় যে অশ্বেতাঙ্গ খপার কারণে বিশ্বব্যাপী আমরা অভিন্ন যন্ত্রণা ভোগ করে থাকি। আমি আশা করছি যে যুক্তরাষ্ট্র তার সহিংসতার ইতিহাসের হিসেব নেবে এবং এতে বিশেষত দক্ষিণ আফ্রিকায় এবং আমার মনে হয় বিশ্বব্যাপী শ্বেতাঙ্গ আধিপত্য বিস্তারের বিষয়টি আর তেমন বেপরোয়া হয়ে উঠবে না।
জর্জ ফ্লয়েড হত্যার কষ্টটা যখন গোটা বিশ্ব অনুভব করে তেমনি তখন একটা অভিন্ন আশাও থেকে যায় যে তার এই শোকাবহ মৃত্যুই হয়ে উঠতে পারে পরিবর্তনের অনুঘটক, যা কিনা সাম্য ও সুবিচারের দীর্ঘ পথের হতে পারে মাইল ফলক। হেনরি রিজভেলের ইংরেজি প্রতিবেদন অনুবাদ ও পাঠিয়েছিলাম আমি আনিস আহমেদ।
এবার আমরা শুনব একটি বিস্তারিত প্রতিবেদন, উপস্থাপন করছেন তাহিরা কিবরিয়া।
সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল 93তম অস্কার রজনী। বরাবরের মতো এবারের অস্কার নানা কারণে জমকালো না হলেও এবারের অনুষ্ঠান ছিল বৈচিত্র্যপূর্ণ। নোম্যাডল্যান্ড সেরা ছবির জন্য অস্কার জিতে সবার দৃষ্টি কেড়ে নিলেন চীনা আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ক্লোই ঝাও। চলচ্চিত্র জগতে সম্মানজনক একাডেমি অ্যাওয়ার্ডস এর সেরা চলচ্চিত্র সহ সর্বাধিক তিনটি বিভাগে সেরা পুরস্কার পেয়েছে নোম্যাডল্যান্ড। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার পেয়ে ইতিহাস গড়েছেন ক্লোই ঝাও। তিনি প্রথম এশিয়ান বংশোদ্ভূত দ্বিতীয় নারী যিনি শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেলেন। এই ছবিতে আমেরিকার পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ প্রকৃতি জুড়ে যাযাবর মানুষের জীবনের চিত্র ফুটে উঠেছে। সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতলেন ফ্রান্সিস ম্যাকডরমেট ষাটোর্ধ ফার্নের চরিত্রে অভিনয় করে, যিনি আমেরিকার অর্থনৈতিক মন্দার সময় চাকরি হারানোর পরে তার কয়েকটি জিনিস গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েন তার বিশাল আকারের গাড়ি আরভি নিয়ে। আমার মা বললেন, তোমার ঘর বাড়ি নেই, এটা ঠিক? না, আমি ঠিক রাস্তায় থাকি না, আমার আসলে বাসা নেই। এই দুটো কি এক হলো? নোম্যাডল্যান্ডের পরিচালক ক্লোই ঝাও বললেন,
There's something about the vastness and the beauty of the American West. It's something that's inspired generations. It reminds you of part of something bigger.
আমেরিকার পশ্চিমাঞ্চলের বিশালতা এবং সৌন্দর্যে এমন কিছু আছে যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে আসছে। এই বিশালতা মনে করিয়ে দেয় আপনিও এরই অংশ, এ যেন অধ্যাবসায়েরই একটি
উপায়।
ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে খুয়ে যাওয়া এক বাবার চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অ্যান্থনি হপকিন্স। লি আইজ্যাক চুং পরিচালিত মিনারি ছবিতে অভিনয়ের জন্য সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইউ জুং ইয়ং। আমেরিকায় বসবাসকারী কোরিয়ান অভিবাসী এক পরিবার যারা ছেলে মেয়ে কাজ সংসার এসব নিয়ে হিমশিম খাচ্ছিল, তখন মেয়েকে সাহায্যের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকায় আসেন বাচ্চাদের নানি। সেই চরিত্রেই অভিনয়ের জন্য ইউ জুং ইয়ং এই পুরস্কার পেলেন। ওদিকে জুডাস অ্যান্ড ব্ল্যাক মাসায়া ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল কুলুইয়া। 1930-এর হলিউডকে ঘিরে তৈরি ডেভিড ফিঞ্চার পরিচালিত ছবি ম্যাংক জিতে নিয়েছে সেরা সিনেমাটোগ্রাফি বা চলচ্চিত্র নির্মাণ কৌশল পুরস্কার। এছাড়াও সেরা অ্যানিমেটেড ছবি সোল, শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি ফিল্ম মাই অক্টোপাস টিচার পেল অস্কার। এছাড়াও মা রেইনিস ব্ল্যাক বটম, সাউন্ড অফ মেটাল অ্যানাদার রাউন্ড, কেলেট ইফ এনিথিং হ্যাপেন্স আই লাভ ইউ, টেনেট প্রমিসিং ইয়াং ওম্যান এবং টু ডিসেন্ট সিঙ্গার্স পেয়েছে নানা ক্যাটাগরিতে অস্কার। 44তম একাডেমি অ্যাওয়ার্ডস এর পরে এবারের অনুষ্ঠানও শেষ হয়েছে একটু অন্যভাবে। অস্কার রজনীর শেষ আকর্ষণ যেমনটি থাকে শ্রেষ্ঠ ছবির নাম ঘোষণা দিয়ে, এবার সেটা কিন্তু হয়নি।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.